সদ্বদমতার আছে সেইখানেই ভক্ত পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমাদের একজন নির্বিশেষ কবি, ব্রহ্মবাদী কবি রবীন্দ্রনাথ, তিনিও এক জায়গায় বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কবি বলছেন, হে ভগবান, তোমার চরণ ধুলার তলে আমি যেন ধূসরিত হতে পারি, আমাকে সেই রকম সুযোগ দাও। তাহলে ভগবানের শ্রীচরণ আছে এবং সেই শ্রীচরণে ধুলিও থাকে, সেই ধুলায় ধূসরিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। যুক্তির কথা তো এইগুলো, ভগবানের আকার আছে। কিরকম আকার? ব্রহ্মাজি স্তব করছেন, গোবিন্দ স্তব, তার ভিতরে রয়েছে প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তস্যদৈব হৃদয়েপি বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। হে গোবিদেব, আদিদেব গোবিন্দ, তোমায় আমি ভজনা করি। কে তুমি? প্রেমের কাজল মাখা চোখে ভক্ত যে গোবিন্দকে নিত্যকাল দর্শন করছেন, নিত্যকাল অনুভব করছেন, তার লীলা দর্শন করছেন, সেই গোবিন্দ। সে রূপটা কি? ইয়ং শ্যাম সুন্দরম, শ্যাম সুন্দর রূপ, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, যে রূপের ব্যাখ্যা বেদোপনিষদের মধ্যে দেওয়া আছে, জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজং শ্যাম সুন্দরম পরম ব্রহ্ম নরাকৃতি গূঢ়ং তৎ মনুষ্যলিঙ্গম। এই নরাকার পরব্রহ্মের কথা উল্লেখ করা হয়েছে বেদে উপনিষদে। তাহলে ভগবানের আকার নাই এটা কে বলছেন? আকার তো আছে দেখা যাচ্ছে, সে আকার বেশ সুন্দর বর্ণনা করলেন, সচ্চিদানন্দ আকার, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, এইটাই হলো ভগবানের নিজস্ব রূপ বলে। সেই আকারের মতো করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এ কথাও শাস্ত্রে বলা আছে। ভগবান কৃষ্ণচন্দ্রের বড় দুঃখ, তিনি অর্জুনকে গীতায় উপদেশ করতে গিয়ে বললেন, অর্জুন জানো, আমি মানুষকে সৃষ্টি করেছি, সেই বোকা হতভাগা মানুষ আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, অজ্ঞ মূর্খ অতাত্ত্বিক ব্যক্তি তারা আমাকে বলে আমি সাধারণ মানুষ নাকি। বড় দুঃখের কথা, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, আমার চেহারাটা মানুষের মতো এই জন্য তারা আমাকে মানুষ বলতে চায়, অবজানন্তি, তারা আমাকে ভুল বুঝছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের, তারা আমার তত্ত্ব অবগত নয়, আমার যে ভগবত ভাব সেটা তারা বোঝে না। পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। পাশাপাশি শ্লোকে আবার কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদিহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হে অর্জুন, আমার যে জন্ম কর্ম অলৌকিক প্রাকৃত, যারা এইভাবে আমাকে চিনেছেন বুঝেছেন তাদের আর পুনর্জন্ম হয় না। এই দুঃখপূর্ণ এই যে ব্রহ্মাণ্ড, চতুর্দশ ব্রহ্মাণ্ড, মায়িক ব্রহ্মাণ্ড, এখানে তাদের আর গতায়াত যাতায়াত করতে হয় না, যারা আমাকে তত্ত্বত অবগত হয়েছেন তাদের পুনর্জন্ম হয় না। অন্য কোন নাম করলে পুনর্জন্ম রোধ হচ্ছে না, কিন্তু যদি ভগবান নাম করি, যদি কৃষ্ণ নাম করি, তাহলে আর পুনর্জন্ম হচ্ছে না। আপনারা পেয়েছেন নিশ্চয়ই এটা বিষ্ণু সহস্র নাম স্তোত্রের মধ্যেই, আগে পিছে শ্লোকের মধ্যে আছে, দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। যিনি দশাশ্বমেধ যজ্ঞ করছেন তাকেও পুনরায় জন্মগ্রহণ করতে হচ্ছে, তারও রেহাই নেই। কিন্তু ভগবানের নাম যিনি অনুক্ষণ জপ করেন কান্তে কান্তে, তার সব কেটে গেছে। অর্জুন যাবে তুমি আমার জায়গায়? সেটা তোমারও জায়গা, তোমারও পৈতৃক ভূমি। যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গমম। যাবে তুমি অর্জুন, তুমি তো ভুলে গেছো তোমার নিজের বাড়িটা, সবই আমরা নিরাশ্রয় ব্যক্তি, বাস্তু হারার দল, যারা পাকিস্তান থেকে যারা হিন্দুস্থানে এসে পড়েছি, আমাদের নাম হয়েছে বাস্তুহারা, উদ্বাস্তু। বাংলাদেশ থেকে যারা আমরা ভারতে এসে পড়েছি, সব উদ্বাস্তু নাম হয়েছে, ডিসপ্লেসড পার্সন, এভাকুইজ। শাস্ত্র আলোচনা করে দেখলে আমরা দেখছি যে আমরা সবাই বাস্তুহারা, যারা এই মহামায়া দুর্গা দেবীর কারাগারে এসে পৌঁছেছি, সবাই বাস্তুহারা। আমাদের বাস্তুভূমি হারিয়ে ফেলেছি, ভুলে গেছি, সেই কথাই বলা হচ্ছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলেছি বলে ভয় এসেছে, এই ভয় থেকেই সব কিছু এসে গেছে আমাদের। ভয়ং দ্বিতীয়াভিনিবেশ তস্যাৎ ঈশাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি। ভগবানকে ভুলে যাওয়াটাই বড় অন্যায় হয়ে গেছে আমাদের, তাই এই মায়া কারাগারে এসে হাবুডুবু খাচ্ছি। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন চাবুক নিয়ে বসে আছেন মহামায়া দুর্গা দেবী, প্রয়োগ করছেন আমাদের উপরে। তার দুটো বৃত্তি আছে, ব্যাখ্যা করেছেন শাস্ত্রে, কি দুটো বৃত্তি? উন্মুখ মোহিনী মায়া, আবার বিমুখ মোহিনী মায়া। তুমি আমি যদি এইখানেই মৌরুষি পাটটা নিয়ে এইখানে যদি সন্তুষ্ট থাকতে চাই, তাহলে তিনি আমার কাছে বিমুখ মোহিনী মূর্তি প্রকাশ করছেন। ও তুই এইখানেই থাকতে চাস, তো মর এখানে, কষ্ট পা তুই। ঘাগু তো খেয়ে যদি বলি দেবী আমায় পথ বাতলে দাও, তখন তিনি উন্মুখ মোহিনী হয়ে, যাও গো বাই দিস, যাও আমার প্রভু মালিকের কাছে চাও, যাও তুমি। তিনি আবার ওই স্বরূপটি প্রকাশ করেন। সব কথাগুলো তো শাস্ত্রে লেখা আছে, স্মৃতির মধ্যে লেখা আছে কথাগুলো। তো ভগবানের যে শক্তি, অনন্ত শক্তিমান ভগবান, তার তিন শক্তি প্রধান, শাস্ত্রে সব জায়গায় বলছেন, বিষ্ণু শক্তি পরাপ্রোক্তা ক্ষেত্র জ্ঞাখ্যা তথাপরা অবিদ্যা কর্মসংজ্ঞান্যা তৃতীয়া শক্তির ঈশ্বতে। এই তিন শক্তি, পরাশক্তি, অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি, একই কথা। আর দ্বিতীয় শক্তি ক্ষেত্রজ্ঞাখ্যা তথাপরা, ক্ষেত্রজ্ঞ শক্তি মানে জৈব শক্তি, জীব শক্তি, সব জীবের দল এখানে বসে আছেন আপনারা, আমি আর জীব বসে আছি, দেহাধারে জীবাত্মা, সব জীব বলছেন শক্তি। বললে এখানে পুরুষ প্রকৃতি দেখছি যে, বলে এটা এই মহামায়ার দুর্গের, মহাদুর্গের কাণ্ড এটা। ভগবত রাজ্যে পুরুষ একজন, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আর সবাই প্রকৃতি। এই মায়িক ব্রহ্মাণ্ডে স্ত্রী পুরুষ ভেদ দেখছি, আশ্চর্যের কথা। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে যইছে নাচায় সে তৈছে করে নৃত্য। সেখানে ভগবান লীলা পুরুষোত্তম ভগবানই একমাত্র পরম পুরুষ, আর সবাই প্রকৃতি। বলে তাহলে জীব প্রকৃতি? বলে হ্যাঁ, সেই কথাই তো গীতার মধ্যে লেখা আছে, ভাগবতের মধ্যে লেখা আছে, ভূমি রাপ নল বায়ু খঙ্গমন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ংমে ভিন্ন প্রকৃতি অষ্টধা। এই আট রকমের প্রকৃতি। আবার বলছেন কৃষ্ণ অর্জুনকে, অপরা ইয়ম ইতক্তু অন্যং প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতং মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ। জীবভূতা প্রকৃতি আমার একটা আছে, আর একটা অর্জুন জেনে রাখো, জৈবী শক্তি। গীতাশাস্ত্রে জীব রূপ শক্তি করি মানে হেন জীবে অভেদ করো ঈশ্বরের সনে। বহু ব্যক্তি বলছেন, আরে জীবিত ব্রহ্ম কি করে হবে, আমি কাল সামান্য একটু আলোচনা করেছি। জীব কি করে শিব হবেন, জীব কি করে ব্রহ্ম হবেন, জীব কি করে নারায়ণ হবেন, জীব কি করে ভগবান হবেন? ভগবানের যে বিশেষণ, যে অ্যাসপেক্ট, ধারণা, তিনটে ধারণার কথা বলা আছে শাস্ত্রে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই তিনটি শব্দ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এখানে ব্রহ্ম শব্দটা হলো পজিটিভ শব্দ, পরমাত্মা শব্দ হলো কম্পারেটিভ শব্দ, এবং ভগবান শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। যেহেতু ভগবান শব্দেতে অল ইনক্লুসিভ ওয়ান, সর্বশক্তিমান ভগবান, তার পূর্ণ প্রকাশ এই ভগবান শব্দের মধ্যে। সর্বশক্তি সমন্বিত তত্ত্ব যিনি, তিনি হলেন শ্রী ভগবান। ব্রহ্ম শব্দের আগে উপসর্গ বসানো যাচ্ছে, পরব্রহ্ম, পরং ব্রহ্ম ব্যবহার করা হয়েছে। যখনই পরং ব্যবহার করা হয়েছে তখনই সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। কিন্তু ভগবান শব্দের আগে উপভগবান, মহাভগবান এমন শব্দ পেয়েছেন কি আপনারা কোথাও? নাই কোথাও, এ প্রয়োগ নাই, যেহেতু ওটা সুপারলেটিভ ডিগ্রি, পূর্ণ প্রকাশিত তত্ত্ব। তো তত্ত্ব দর্শনকে তো এইভাবে ব্যাখ্যা করেছেন, সেখানে ব্রহ্ম কি না ভগবানের অঙ্গ জ্যোতি, অঙ্গ কান্তি। তা আমি জ্যোতিকে মানি, কিন্তু জ্যোতির্ময়কে মানতে শিখিনি, খুবই দুঃখের কথা। জ্যোতির মধ্যে যে জ্যোতির্ময় লুকিয়ে আছেন তার অনুসন্ধান প্রয়োজন। জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম, ওঙ্কারের মধ্যে রাধা কৃষ্ণ আছেন, রাধা গোবিন্দ মিলিত তনু। ওঙ্কারের তো অনেক রকম অর্থ করছেন, কেউ বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেউ বলছেন সত্তরজ তম, অনেক কথা এসেছে। কিন্তু ভালো ব্যাখ্যা তো ওঙ্কারের রয়েছে, অ উ ম, এই তিন অক্ষর দিয়ে ওঙ্কার রয়েছে। অকারেণ উচ্যতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকারেণ উচ্যতে রাধা মকার জীববাচক। এই উপাস্য এবং উপাসক, সে কথাটা এখানে বুঝানো হয়েছে। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এ সবই তিনটা থিওরি নিয়ে আলোচনা করেছেন শাস্ত্রে, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ হলেন ভগবান, অভিধেয় হল মিন্স সেই ভগবানকে কি করে পেতে হবে, সাধন ভজনের দ্বারা, ভক্তির দ্বারা সেই ভগবান লভ্য। আগেই একটা কীর্তন হয়েছে, আপনারা শুনেছেন, নামে রতি হলে প্রেমেরও উদয়, প্রেমেতে হরিকে পাই, ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধিয়া ন চটিকয়া। ভক্তি প্রিয় মাধব ভক্তির বশ, শুনেছেন আগে, নচগুণের ভক্তি প্রিয় মাধব, ভক্তি প্রিয় মাধব ভক্তিরই বশ। ভক্তিয়াহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয়শতম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানুপি সম্ভবাত, ভাগবত বললেন। গীতায় বলছেন ভক্তাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয়শতম, মীরাবাঈ বলছেন নিত নহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খাকে হরি মেলে তো বাদুর বন্দরাই, তীরন ভকন সে হরি মেলে তো বহুত মৃগী অজা, স্ত্রী ছোড়কে হরি মেলে তো বহুত রহে হ্যাঁ খোজা, দুধ পিনে সে হরি মেলে তো বহুত বৎস বালা, মীরা কহে বিনা প্রেম সে নহি মিলে নন্দলালা। তো ভক্তি ছড়া হচ্ছে না, তো ভক্তি রে বৈনং নয়তি, ভক্তি রে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তি রে বহুয়সি, ভক্তি ছড়া হচ্ছে না কিছু। গীতায় প্রথম ছয় অধ্যায় কর্মের চ্যাপ্টার, ছয় অধ্যায়, মাঝখানের ছয় অধ্যায় ভক্তির চ্যাপ্টার, শেষের ছয় অধ্যায় জ্ঞান সমন্বিত ভক্তি তত্ত্ব। তা কর্মের যে অধ্যায়, কর্ম কি করে করতে হবে সেটা তো শিখিয়েছেন ভগবান কৃষ্ণ। কর্ম করো, কর্ম করো, কর্ম করো ভাই, কর্মটা করব কিভাবে, প্রসেস প্রসিডিউরটা কি। কৃষ্ণ তো শিক্ষা দিয়েছেন গীতা কিভাবে, যোগ্যার্থাৎ কর্মণা অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। যজ্ঞের উদ্দেশ্যে তুমি কর্মাচরণ করো, যজ্ঞ মানে ভগবান বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু রীতি শ্রুতে শ্রীধর স্বামী ব্যাখ্যা দিচ্ছেন যজ্ঞ শব্দের। যজ্ঞ মানে বিষ্ণু, যজ্ঞেশ্বর মানেও বিষ্ণু, যজ্ঞ মানেও বিষ্ণু। সেই যজ্ঞের উদ্দেশ্যে, যজ্ঞেশ্বরের উদ্দেশ্যেই তুমি কর্মাচরণ করো, তার প্রীতি কামনায় তুমি সংসারে জীবনযাত্রা নির্বাহ করো, তোমার কোনো বাহাদুরি রেখো না। যখনই তুমি নিজেই মালিক হয়ে যাচ্ছ সংসারের, তখনই তুমি বদ্ধদশায় পড়ছো, তুমি কষ্টের মধ্যে পড়ছো। আর মালিকানা যখন ভগবানকে দিয়ে দিচ্ছ, যখন তুমি তারই ঘরের স্টোর কিপার ভাবছ, তখন তোমার আর কোনো দায়ী দায়িত্ব থাকছে না। সেই কথাই তো শিক্ষা দিয়েছেন শাস্ত্রে, যত করোষি যদশনাসি যত জুহোষি দদাসি যত যত তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব দর্পণম। আত্মসমর্পণ করো, ভগবানে কর্ম অর্পণ করো। আমরা তো সবাই কিছু ফল চাই, কিছু ফল না দেখলে আমরা কর্মে অগ্রসর হই না। আমি মশায় খেটে খেটে মরবো আর ফলটা দেওয়ার বেলায় ভগবান বলছেন বলে সব আমায় দিয়ে দাও, বারে এটা কখনো হবে নাকি? সে হবে না। তথাপি ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো তুমি তো যখন জানো না, বোঝো না কোন কর্মের কি ফল, আমার পরে নির্ভর করলে, আমি তো সবই জানি, আমি তোমার ব্যবস্থা নেব, সেটাই তো ভালো কথা, এটাই তো নির্ভরতা। সেই নির্ভরতা শিখাচ্ছেন ভাগবতের ভিতরে, ঠিক এই জাতীয় কথাই আছে, যৎ করোষি যদশনাসীর মতো। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈ বা বুদ্ধাত্মনাবান স্মৃতি স্বভাবাৎ করোতি যজ্জৎ সকলং পরস্মৈ নারায়ণায়ৈতি সমর্পয়েত্তৎ। হে ভগবান নারায়ণ, তোমায় সব দিলাম, কর্মফল অর্পণ করলাম, তো ভালো কথা, নির্ভরতা ওটা। আমি যখন আমার ভালো জানি না ভালো মন্দটা, ভগবান তুমি তো সবই জানো, তুমি তো মঙ্গল বিধাতা, নিখিল বিশ্বের কল্যাণ বিধাতা তুমি, আমি তোমার পরে ছেড়ে দিচ্ছি, আমার যেটা ভালো হয় তুমি কর। এই তো অর্জুন যেমন বলেছেন, ওইটা বলা তো ভালো, মুখে বললে হবে না, অন্তরে ওটা অনুভূতির বিষয় হওয়া উচিত। সেই যে প্রেমময় ভগবান, তিনি কি করছেন, তিনি নিজে কর্মাচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন কিভাবে কর্মাচরণ করতে হবে, তার প্রসেস প্রসিডিউর তিনি নিজেই শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, দেখো আমি যদি নিজে কর্মাচরণ না করি, তাহলে জগৎ জীব শিক্ষা পাবে না, আমি স্বয়ং ভগবান হলেও এই কর্মাচরণ করে জগৎকে শিক্ষা দিতে হচ্ছে। উৎসি দেয়ু রিমে লোকা ন কুর্যা কর্মচেদহম শঙ্করস্য চকর্তা সামুপহন্যামি মা প্রজা। সেই জন্য বাধ্য হয়ে আমাকে কর্মাচরণ করে শিক্ষা দিতে হচ্ছে। কিন্তু কর্মের উদ্দেশ্য যারা বোঝে না, তাদের বললেন কর্মাগ্রহী ব্যক্তি তারা, এবং তারা কর্মজড়। কর্মের উদ্দেশ্যটা যারা বুঝছে না, ঠিক কর্ম কি করে করতে হবে, কর্ম করতে হবে বলছে, কিন্তু কিভাবে করলে আমার বন্ধন দশা আসবে না, এবং কিভাবে কর্মাচরণ করলে আমার মুক্তি দশা আসবে, এটা যাদের জানা নাই, তারা কর্মাচরণ করে কি করবেন, ভালো করতে গিয়ে খারাপটাই করে ফেলছেন। আমাদের সংসারে গৃহে ঘরে গৃহস্থের ঘরেতে দুটো পোকামাকড় পাওয়া যায়, একটা হলো মাকড়সা, ঘরের কোণে কোণে জাল তৈরি করে, মুখে থুতু লালাতে সে তৈরি করে, সেই বনে ঘরের কোনায় কোনায় জাল। বলছেন এই সংসারে যারা মুক্ত পুরুষ যারা, তারা হলেন ওই মাকড়সা জাতীয়। সে তার থুতু লালা থেকে তৈরি করে জাল তৈরি করে, কিন্তু তাতে সে আবদ্ধ হয় না, অন্য পোকামাকড় আবদ্ধ হয়। এরা হলেন এ সংসারে যারা মুক্ত জীব আছেন তারা। আবার কর্ম আচরণ করছে আর একটা পোকা, যার নাম গুটি পোকা, বেসকৃত তুষকৃত কীট, তসর কীট, সেও মুখের লালা থেকে সুতা বের করছে, নিজেই তার ভিতরে জড়িয়ে যাচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে, তাকে সেদ্ধ করে মারা হচ্ছে, তার প্রাণটা চলে যাচ্ছে। তা কেউ কর্মের দ্বারা মুক্তি লাভ করেন, আর কেউ কর্মের দ্বারা বদ্ধদশা মৃত্যুবরণ করেন। কোন কর্ম আমাকে মুক্তি দেবে এবং কোন কর্ম আমাকে বদ্ধ দশায় ফেলে দেবে, শাস্ত্র তো সেটা বিচার করে বলেছেন। আমাদের সে প্রসেস প্রসিডিওর শিখতে হবে। গীতার কর্মের ছটা অধ্যায় শেষ হচ্ছে, শেষের শ্লোক নয়, লাস্ট বাট ওয়ান শ্লোক দেখুন সেখানে কি আছে। তপস্বিভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মেভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। হে অর্জুন, তপস্বীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, কর্মীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, জ্ঞানীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও। তাহলে কোন যোগটা বলা বাদ থাকলো? একটা বাদ থেকে গেছে। কি সেটা? ভক্তিযোগ। বলে আপনি টেনে টুনে মানে করছেন না। এবার ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকটা দেখুন। যোগী নাম অপি সর্বেশম মদগতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বামী যুক্ত তমো মত। যিনি একনিষ্ঠ পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যিনি আমারই সেবার উদ্দেশ্যে সংসারে কর্মাচরণ করছেন সেই ভক্ত যোগী শ্রেষ্ঠ। ঠিক এইভাবে তো তত্ত্বদর্শনটা শিখিয়েছেন। কর্মজ্ঞান যোগ এরা যদি ভক্তির আনুগত্য না করেন সবটাই নিষ্ফল। সেই কথা শ্রীমদ ভাগবতেও বুঝিয়েছেন, কৃষ্ণ উদ্ধবকে বলছেন, না সাধয়তি মাং যোগ না সাংখ্যং ধর্ম উদ্ধব না সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। আমার প্রতি উর্জিতা ভক্তি, একনিষ্ঠ ভক্তি, ঐকান্তিক ভক্তি আমাকে যেমন বশীভূত করে, প্রাকৃত কর্মজ্ঞান যোগ আমাকে বশীভূত করতে পারে না। জমাধিবীর যোগ পথই কামলুব হত মুহু মুকুন্দ সেবায় যদ্বত্ত তাধ্যাত্মান সাম্মতি। এতে মন চিত্ত শান্ত হয় না, প্রশান্ত হয় না, আমি খুশি হই না, কৃষ্ণ বলে দিচ্ছেন। তাহলে আমি কর্মাচরণী করি, আমি জ্ঞানানুশীলনী করি, আর আমি যোগানুশীলনী করি, ভক্তি চাই তার সঙ্গে মিশ্রিত চাই, তাহলে সবটাই বিফল হয়ে যায়। এই ভক্তি মানে কি হয়? এক, একের পর শূন্য দশ, দশের পর শূন্য একশো, একশোর পর শূন্য হাজার। তাহলে বাঁদিকে যতক্ষণ এক রাখছি আর ডান দিকে যতগুলো শূন্য বসিয়ে যাই প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ বেশি। বাঁদিকের এক ওমিট করুন, পুছে দেন, আর ডান দিকে পড়ে থাকলো দশটা শূন্য, কোনো মূল্য হবে কি? কোনো মূল্য নেই তার। যতক্ষণ বাঁদিকে এক আছে ততক্ষণ প্রত্যেকটি শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ। একের পিঠে দশ, দশের পিঠে শূন্য একশো, দশ দশ গুণ করে বাড়ছে। এই বাঁদিকের এককে শাস্ত্র বলছেন একম এই বাদ দ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান তিনি হলেন এই বাঁদিকের এক। তাকে কেন্দ্র করেই অনন্ত বিশ্ব অনন্ত জগৎ চলছে। তাকে যদি আমি বাদ দিয়ে বসি তাহলে সব সাইফার পেয়ে গেলাম, আমি কোনো কিছু পেলাম না। শ্রদ্ধা ছাড়া, ভক্তি ছাড়া যা কিছু কর্মাচরণ সবটাই নিষ্ফল হয়ে যাবে। বাবু বাড়িতে, বাড়ি থেকে বেরিয়েছেন বাজারে, নূতন বাঁধাকপি উঠেছে, বাঁধাকপি কিনে এনেছেন, এনে বললেন এটাকে রান্না করো। গৃহিণী নূতনই দেখেছেন সেই কপিটা, জানেন না ওটা বাঁধাকপি কিছু, ভালো করে এর ঘন্ট রান্না করো, আমি আসি টিফিন আওয়ার্সে এসে খাবো। খেতে বসে এসে বললেন কই কফি কই? বলে কফি, কফি তো কই দেখলাম না, কেন? এই যে মাথা, মানুষের মাথার মুন্ডুর মতো একটা এনে দিয়েছিলাম, ও ওইটা নাকি কফি? আমি তো শুধু পাতা ছড়াচ্ছি, দেখি শুধু পাতা আর পাতা, পাতা আর পাতা, শেষ করে সব আস্তে করে ফেলে দিয়েছি ওগুলা। পাতা আবার কি খায়? আবার ওই পাতা না, ওইটাই কফি। তা যারা নেতি নেতি করছেন, নয়তি নয়তি, তারা শেষ করে ভগবানকে আস্তা করে ফেলে দিচ্ছেন, বাদ দিতে দিতে শেষ করে ভগবানও তুমিও যাও আস্তা করে যাও নির্বাসিত। শিক্ষা দিচ্ছেন। তো শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বাদ দিয়ে আমাদের যে কর্মাচরণ জ্ঞানানুশীলন যোগানুশীলন সবগুলো ওই রকম সাইফার হয়ে যায়, তা করলে হবে না। নিষ্কর্ম অপি অচ্যুত ভাব বর্জিতম ন শুভতে জ্ঞানমলং নিরঞ্জনম। নিষ্কর্ম ভাব সেটাও যদি অচ্যুত ভাব বর্জিত হয়, ভগবত ভাব বর্জিত হয়, ভক্তিভাব বর্জিত হয় বলে নিষ্ফল হলো। জ্ঞানানুশীলনটা সেটাও যদি ভক্তিভাব বর্জিত হয় তাহলে নিষ্ফল হলো, এই কথাই তো শাস্ত্রে জানিয়েছেন। তাহলে সেই যে প্রেমময় ভগবান তিনি নিরাকার হতে যাবেন কেন, তিনি নিঃশক্তি হতে যাবেন কেন, তিনি তো শক্তিমান পুরুষ, তার আকার তো আছে, তাকে অস্বীকার করা যাবে কি? তিনি ভগবান তার আকারের মতো করে একটা আকার মানুষকে দিয়েছেন, কথাটা তো হচ্ছে এই। তবে কেন আমরা উল্টো অঙ্ক করছি? আমরা করছি কি, ভগবানই তো মানুষ, কেন বলবো? ভগবান তো তার আকারের মতো করে একটা আকার মানুষকে দিয়েছেন, এতে আমরা ভগবান ইজ ইকুয়াল টু মানুষ এ কথা বলতে যাচ্ছি কেন? আবার উল্টো করেও অনেকে বলছেন, অনেকে উল্টো করেই বলছেন যে জীব হলো ভগবান, কি করে হবে, কি করে অঙ্কটা কি করে কটা যাবে? ইকুয়াল ইন অল রেসপেক্ট আমি প্রমাণ করতে পারবো কি? অঙ্ক কষলে হবে না ওটা। ভগবানকে ভালোবাসতে গেলে এইসব তত্ত্ব দর্শনগুলো আমাদের দিকে শিখতে হবে। সনাতন ধর্মের কতগুলো প্রিন্সিপাল আছে কতকগুলো, সেগুলো আমাদের মেনে নিতে হবে। পাশ্চাত্য দেশ নিরাকারবাদী, তারা নাস্তিক, তারা ভগবানের আকার স্বীকার করেননি, অথচ দেখতে পাওয়া যায় তারা আবার আকার স্বীকার করছেন। কিরকম? বহু জায়গায় বহু মূর্তি রয়েছে, খ্রিস্টান জগতে বহু মূর্তি তারা স্বীকার করেছেন, জিসাস ক্রাইস্টের মূর্তি রয়েছে, ভার্জিন মেরির মূর্তি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে মূর্তি, সব দেবদূতের সব মূর্তি রয়েছে, মুসলিম ধর্মের ভিতরেও আছে। অথচ তারা বাহ্যত তারা বলছেন আমরা ওগুলো মানি না, তারা নিরাকারের উপাসনা করেন। নিরাকারের কোনো উপাসনা হয় কি? উপাসনাটা তো আকারেরই হয়। ভগবান যদি সাকার না হন তাহলে উপাসনাটা এলো কোথা থেকে? নিরাকারের কোনো উপাসনা হয় না, নিরাকারের কোনো ধ্যান ধারণা হয় না, সাকারেরই ধ্যান ধারণা হয়। গীতার মধ্যে একটা শ্লোক রয়েছে, সেটার আজকাল অনেক ভুল ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে, অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়। ভগবান অব্যক্ত, বর্তমানে তিনি বক্ত হয়েছেন, এ কথা নয়, তিনি চির বক্ত, কখনো তিনি অব্যক্ত ভাব ধারণ করছেন। আর বক্ত অব্যক্ত নিয়ে তো বহু কথা বলা হয়েছে গীতার মধ্যে, ক্লেশোধিক তরস্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ ভীর বাক্পতে। যারা অব্যক্তে আসক্ত চিত্ত, যারা নিরাকারবাদী, তারা কষ্ট পাচ্ছেন, তাদের ও চিন্তা সফল হয় না, বড় কষ্ট হবে কি করে? নিরাকারের তো ধ্যান নেই, নিরাকারের তো উপাসনা নেই, মুখে বললে কি হবে? তারা অধিক ক্লেশগ্রস্ত, অধিক কষ্ট পান তারা। কষ্ট পাওয়া মানে পারমার্থিক কষ্টের কথা বলা হয়েছে। ওই দুঃখালয়ম অশাশ্বতম, সেই কষ্ট পান তারা। ও চিন্তা ভাবনা করতে যাচ্ছি কেন? উপনিষদের ভিতরে রিকনসাইল করেছেন, এটা বুঝিয়েছেন সুন্দরভাবে। সেই ভগবান অপানি অপাদ, সেই পরাৎপরতত্ত্ব ভগবান, তার সাধারণ হাত নাই, সাধারণ পা নাই, কিন্তু তিনি ভক্তের উপহারিত দ্রব্য সব কিছু গ্রহণ করেন, হাত পেতে নেন। গিরিরাজ গোবর্ধন, তার পূজা হচ্ছে, ভগবান কৃষ্ণ নিজেই শিক্ষা দিচ্ছেন তার পূজা, আবার মন্ত্র পড়ছেন, এই মন্ত্র পড়ে গিরিরাজের প্রণাম কর। অপর মূর্তিতে তিনি গিরিধারী হাত বাড়িয়ে সব উপহার দ্রব্য নিচ্ছেন। তাহলে ভগবানের যদি হাত না থাকে তাহলে উপহারিত দ্রব্য কি করে তিনি গ্রহণ করছেন? ভগবানের সাধারণ পা নাই, কিন্তু এমন পা আছে সেই পায়ে তিনি হাজার হাজার মাইল রাস্তা হেঁটে চলে যাচ্ছেন, ভক্তের জন্য সাক্ষী দিচ্ছেন, সাক্ষী গোপাল। ক্ষীরচোরা গোপীনাথ ভক্তকে খাওয়াবেন বলে ক্ষীর চুরি করে রাখছেন ধরার আঁচলে, ভক্তকে খাওয়াবেন বলে। কি বলে সেই প্রেময় ভগবান কথা কন না? তাকে কথা কওয়াতে জানলে তিনি কথা কন? তার ইন্দ্রিয় বৃত্তি আছে। তার এক নাম ঋষিকেশ। কেন? ঋষিক মানে ইন্দ্রিয়, অপ্রাকৃত ইন্দ্রিয় আধিপতি সেই ভগবান, তার থেকেই আমরা ইন্দ্রিয়গুলি পেয়েছি, চক্ষু কর্ণনাসিকা জিহ্বা ত্বক বাকপানি পাদপায়ু উপস্থ মন বুদ্ধি অহংকার ইত্যাদি পেয়েছি। তো ভক্ত সবটাই ডেডিকেট করছেন ভগবানকে, হে ভগবান তোমার থেকে দেওয়া জিনিস এই দিলাম, তোমায় সমর্পণ করলাম, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম, কি করবো, আমার তো কিছু নাই, তোমারই দেওয়া সব কিছু, তোমারই দেওয়া, তোমার ধন তোমায় দিয়ে তোমার হয়ে রই। এই হলো ভক্তের সাবমিশন। ভক্ত তো বলছেন কিছুই নাই আমার, তোমারই দেওয়া সব, আমার কি বাহাদুরি আছে, তোমারই বাহাদুরি সব, তুমি গার্জিয়ান তো আমার, পিতা মাতা গার্জিয়ান। বাচ্চাকে কোনো মিষ্টি দিয়েছেন, এসে বাচ্চাটা আবার একটু মায়ের মুখে দিয়ে দিল, একটা বাপের মুখে দিয়ে দিল, খুব খুশি পিতামাতা। তিনি তো খাওয়ার জন্য আনেননি, বাচ্চাকে খুশি করবার জন্য এনেছেন মিঠাই। কিন্তু ওই যে বাপের মুখে একটু গুজে দিচ্ছে, মায়ের মুখে একটু গুজে দিচ্ছে, ওইটা দেখলেই খুশি পিতামাতা। সেই পরাৎপর তত্ত্ব ভগবান, যার প্রকৃতি যেমন জগতের কোনো কামনা বাসনা নাই, যিনি স্বীয় লাভে সন্তুষ্ট আপ্তকাম যদুপতি ভগবান, সে নৈব লাভে ন সমঙ্গ প্রশান্তম, সেই ভগবান আমাদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না, স্নেহ মমতা একটু আশা করেন, একটু দেখলেই খুশি সন্তুষ্ট। আমরা ভাবছি সেই ভগবানকে সন্তুষ্ট করা যায় না, সেই জন্য ভগবান নিজে দুঃখ করে বলছেন, আমাকে ছেড়ে দিয়ে, আমি পরাৎপর তত্ত্ব সর্বশক্তিমান ভগবান, আমাকে ছেড়ে দিয়ে কোন কোন বোকা হতভাগা তারা আধিকারিক দেব দেবীর কাছে ছুটে যাচ্ছে, এর থেকে আর দুঃখের কথা কি আছে? আমাকে ছেড়ে দিয়ে তারা আমারই বিশেষ বিশেষ ক্ষমতা অধিকার দিয়ে যাদের বসিয়েছি তাদের কাছে তারা যাচ্ছে, অথচ আমি মূল মালিক, আমি ইচ্ছা করলে অনেক কিছু দিয়ে দিতে পারি, তারা যেটা দিতে পারেন না আমি সেটা পারি, আমি প্রেম ভক্তি দান করতে পারি, আমার কাছে আসছে না তারা, কি চিন্তা! তাই কৃষ্ণ বলেছেন ভাগবতের মধ্যে, অত মাংসু দুরারাধ্যম হিত্বা অন্যান ভজতে জন ততস্তু আশুতোষেভ্য লব্ধ রাজ্য শ্রীয়দ্ধতা মত্তা প্রমত্তা বরদান বিস্মরন্তি অবজানতি। আমি যাদের কিছু বিশেষ অধিকার দিয়ে বসিয়েছি তাদের কাছে তারা যাচ্ছে কিছু আদায় করতে। হিরণ্যকশিপু ভগবত বিরোধী এলিমেন্ট, বিষ্ণু বিরোধী এলিমেন্ট, সে কি চাইছে? ব্রহ্মার উপাসনা করছে সে, আর তার চিন্তা ভাবনা কি না, ব্রহ্মার উপাস্য যে ভগবান তাকে সে বধ করবে, বিষ্ণুকে সে জগৎ থেকে সরিয়ে দেবে, এই জন্য সে ব্রহ্মার উপাসনা করছে, আর বিষ্ণুকে মারবে বলে সে ঘুরিয়ে ফিরিয়ে বর চাচ্ছে অমর বর। দেখুন তো কেমন শয়তানি, আমি দিনে মরবো না রাত্রে মরবো না তথাস্তু, আমি কোনো অস্ত্রের দ্বারা মরবো না তথাস্তু, আমি ঘরে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না, ঘরের ভিতরে মরবো না তথাস্তু, আমি স্থল জল অন্তরীক্ষে মরবো না তথাস্তু, যা বলে যাচ্ছে সব তথাস্তু। কিন্তু ভগবান নৃসিংহদেবের বুদ্ধি তো এক কাঠি উপরে আছে, তার যে পরমভক্ত ব্রহ্মাজি তার সব বাক্য তিনি রক্ষা করেছেন, স্থলে জলে অন্তরীক্ষে মরেননি, মারেননি তাকে, কোলের পরে রেখে মেরেছেন, দিনে মরবো না রাত্রে মরবো না কাল সন্ধ্যায় মেরেছেন তাকে, ঘরের ভিতরে মরবো না বাইরে মরবো না চৌকাঠের উপরে রেখে মেরেছেন, কোনো অস্ত্রে মরবো না নখ দিয়ে ফেড়ে দিয়েছেন, নখটা কোনো অস্ত্র নয়, ব্রহ্মার সব কিছু এটাই তিনি মেনে নিয়েছেন, আবার অন্যদিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আবার অন্যদিক দিয়ে তিনি তার করণীয় যা কর্তব্য তিনি করেছেন, ভক্তবৎসল তিনি, ভক্তের পর অত্যাচার তিনি সহ্য করতে পারেন না। তাই তোর ভগবান, তোর বিষ্ণু, তুই বিষ্ণু বিষ্ণু করছিস, তোর বিষ্ণু এই স্তম্ভের মধ্যে আছে, বল কথম স্তম্ভে না দৃশ্যতে। হ্যাঁ বাবা, এই স্তম্ভের ভিতরেও তো আমি দেখতে পাচ্ছি তাকে, বলিস কি? স্তম্ভে মুষ্টাঘাত, সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন করে একবার যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব। কি প্রমাণ করতে এলেন? আমার ভক্তের বাক্য মিথ্যা নয়, ভক্ত সত্যবাক, তার দর্শন সত্য দর্শন, সেইটাই প্রমাণ করলেন ভগবান নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়ে। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন, তিনি তো ভক্ত বৎসল, তাকে তো সন্তুষ্ট করতে পারছিলেন না। দেবতাগণ সব ভয়ে সন্ত্রস্ত, সবাই মিলে বললেন, মা লক্ষ্মী আপনি যান আপনার প্রভুকে শান্ত করুন। বলে ওরে বাবা আমি যেতে পারবো, লক্ষ্মী দেবী এগোতে সাহস পাচ্ছেন না। তখন সবাই মিলে পরামর্শ করে ঠিক করলেন, যার জন্য ভগবানের এই অবতার তাকেই পাঠানো হোক না। বাবা আচ্ছা প্রহ্লাদ তুমি তোমার প্রভুকে শান্ত করো, কিছু নেই, সরল স্বাভাবিক, সাষ্টাঙ্গে গিয়ে প্রণাম করলেন প্রহ্লাদ নৃসিংহদেবের সামনে। অমনি তাকে দুহাতে তুলে তাকে কোলে নিলেন, তার মস্তক আঘ্রাণ করছেন, সেই যে তার লেলিহান জিহ্বা, সেই জিহ্বা দিয়ে তার মাথাটি চাটছেন আর মস্তক আঘ্রাণ করছেন স্নেহেতে, বলছেন আমার জন্যই তোমার কষ্ট হয়েছে, না তোমার বাবা এত কষ্ট দিয়েছে আমারই জন্য, তুমি আমাকে ভালোবেসেছ এই জন্য, তো তোমার ধৈর্য, তুমি শান্ত হও, এরপরে তোমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। আমি তোমায় আশীর্বাদ করছি প্রহ্লাদ, আমার তোমার বংশে আমার হাতে মৃত্যু হয়েছে শুধু এই হিরণ্যকশিপুর, আমি আশীর্বাদ করছি অতঃপর তোমার বংশে আর কারো মৃত্যু হবে না আমার হাতে, আশীর্বাদ করে দিলেন। আমারই জন্য তুমি কষ্ট পেয়েছ, আমাকে ভালোবাসতে গেলে সত্যিই মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আমি তোমার এতে সন্তুষ্ট হয়েছি। প্রহ্লাদ বর গ্রহণ করো, তুমি কি চাও বলো। প্রহ্লাদ সে ভীষণ চালাক ছেলে, ভক্ত তো ভীষণ বুদ্ধি তার, বলছে কি ঠাকুর আমি তো বণিক নই, প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে আমি তাকে সেবক বলে মানি না, আর তুমি যে আমার প্রভু তুমিও যে সেবকের কাছ থেকে কিছু চাও আমি সেরকম মনে করি না, আমি তোমার কাছে তোমার সেবার বিনিময়ে কিছু চাই না প্রভু। সে কি প্রহ্লাদ আমার যে বরদ নাম, আমি যে কাকো দর্শন দিলে আমি তাকে বর দিয়ে থাকি, আশীর্বাদ করে থাকি, তুমি সে আশীর্বাদ নাও, বর নাও, তুমি যদি কিছু না চাও তাহলে আমার বরদ নাম কেটে দিতে হবে শাস্ত্র থেকে, বরদ নাম বাদ দিয়ে দিতে হবে। তখন প্রহ্লাদ কেঁদে ফেলেছেন, কি আমার জন্য তোমার বরদ নাম ঘুষবে, না না তা হবে না, তা হবে না, তাহলে চাও বর, যদি দাস্যসি মেয়ে কামান বরাংস্তং বরদর্শব কামানাং হৃদ্যব সংরোহং ভবন্তস্তু বৃণে বরম, ঘুরিয়ে ফিরিয়ে না, হে ঠাকুর আমাকে এই বর দাও, এই আশীর্বাদ করো, যাতে পার্থিব জগতের কোনো বিষয়বস্তুর প্রতি আমার আসক্তি না থাকে, চাইবার প্রবৃত্তি না থাকে, তুমি এমন বর দাও, ঘুরিয়ে ফিরিয়ে না। ভগবান এখন তথাস্তু বলে কোন রকম করে তার ওই বরদ নামটা রক্ষা করলেন। ভক্ত তো সুচতুর, জগতের কাছে তিনি কিছু চান না, তো সেই প্রেমময় ভগবানকে বশীভূত করতে গেলে সনাতন ধর্মের যে প্রিন্সিপলগুলো আছে এগুলো তো আমাদের জেনে রাখতে হবে। হরিমিহ পরমম, ভগবান শ্রীহরি পরতত্ত্ব, সর্বোপরি মালিক, হরিমিহ পরমম সর্বশক্তিং, তিনি সর্বশক্তিমান ভগবান, রসাবধিম অখিল রসামৃত মূর্তি সেই ভগবান, সাধন ভজন ক্ষেত্রে সাধক সাধিকা তাদের স্বস্ব অধিকার অনুসারে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই যে পঞ্চ মুখ্য রস, এর যে কোনো একটা রস আশ্রয় করে তারা সাধন ভজন করে ভগবানকে লাভ করতে পারেন, তার সাক্ষাৎ সেবা, সে সুযোগ ভগবান রেখেছেন শাস্ত্রে। সর্বশক্তিং রসাবধিম তদ্বিভিন্নাংশ জীবন। জৈব জগৎকে ব্যাখ্যা করছেন তারা কে না ভগবানের বিভিন্নাংশ, অনুচৈতন্য জীবাত্মা, বৃহৎ চৈতন্য ভগবান, অনুচৈতন্য জীবাত্মা, সাধক বা সাধিকা। কি করবেন তারা? ভক্তির দ্বারা সেই ভগবান, প্রেমময় ভগবানকে লাভ করবেন। সেই জীব দুই প্রকার, এক মুক্ত এক বদ্ধ। মুক্ত করা, যখন রুচি পরীক্ষা হয়েছিল সেই সময় যারা পাশ করে গেছেন তারা সব ভগবত ধামে গিয়ে ভগবানের সাক্ষাৎ সেবায় নিযুক্ত। আর যারা রুচি পরীক্ষায় ফেল করেছি, বোকা হতবাগা আমরা, এই মায়া কারাগারে এসে হাজির হয়েছি, এইখানে এসেই ঠেলাঠেলি গুতোগুতি লাগিয়ে দিয়েছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কে কার দাবি শোনে, কে কার দাবি মানে? আমি যদি কোনোদিন কারো দাবি শুনেছি মেনেছি তাহলে আমার দাবি কেউ শুনতে পারেন, কিন্তু আমি কার কাছে এই দাবি জানাচ্ছি? যারা কখনোই কারো কোনো দুঃখ কষ্ট বোঝে না, অনুভব করে না, তাদের কাছেই তো জানাচ্ছি আমার দাবি। চিরসুখী জন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, বিশদ হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যতনা। আমার দুঃখ কাকে নিবেদন করছি, কে শুনবেন সেটা? কে আমাকে সান্ত্বনা দেবেন? কে বলবেন মা বই তোমার চিন্তা নেই, আমি তোমার দায়িত্ব নিচ্ছি? কে নেবেন? কই সে ব্যক্তি? কই? এক মুক্ত জীব আর এক বদ্ধ জীব। বদ্ধত্ব লাভ করেছি, কিন্তু এই বদ্ধদশা কি ঘুচবে কখনো? এই বদ্ধদশা কি কখনো ঘুচে? হ্যাঁ, ঘুচতে পারে, আছে তার ক্ষেত্র আছে। আমি যদি সেটা মেনে চলি তাহলে ঘুচে সে বদ্ধদশা। সাধন ভজনের প্রয়োজন, কিছু জমার ঘর দরকার, সে জমার ঘরটা হলো ফিক্সড ডিপোজিট, যেটা কখনো নষ্ট হয় না। পাশ্চাত্য দেশ জন্মান্তরবাদ মানেন না, এখন মানতে শুরু করেছেন, কিন্তু আর্য ঋষিগণ তো জন্মান্তরবাদের কথা বলেছেন। মানুষ ইহ সংসারে যে কর্ম আচরণ করে যাচ্ছে তারই অ্যাকুমুলেটিভ যে রেজাল্ট, ফল, সেইটা নিয়ে তার পরবর্তী জীবন। ভুরি ভুরি উদাহরণ রয়েছে, ভগবান কৃষ্ণ গীতাতেও সে কথা বলেছেন, হে অর্জুন তুমি সাধন ভজন করো, সনাতন ধর্ম যাজন করো, এই করতে করতে যদি তোমার হঠাৎ যদি তোমার ইন্তেকাল উপস্থিত হয়, তুমি যদি মারা যাও তখন কি হবে? আমি ব্যবস্থা করে রেখেছি তার পরবর্তী জীবনটা তোমার কিরকম হবে, আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা? সুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, ওটা আমারই ব্যবস্থা। সে ব্যবস্থা তো করে রেখেছেন ভগবান। তা মানুষ যখন মরে যাচ্ছে তখন ওই মন বুদ্ধি অহংকারের যে ইম্প্রেশন সেটা নিয়ে যাচ্ছে, তার সারা জীবনের যে কর্ম সে কর্মের একটা ইম্প্রেশন সে নিয়ে যাচ্ছে, সেই অনুসারে তার জন্ম হয়। কিন্তু এই জন্ম কোনোদিন নিরোধ হচ্ছে না, যতদিন আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, বাবলস বুদবুদের মতো সবসময় উঠছে। যতদিন আমরা এই সংসারে বাস করেছি কোন রকম ধরনের ঋণ পরিশোধ করিনি, এই সংসারে বাস করতে গেলে ছটা ঋণ হয় আমাদের, ছয় ঋণের ঋণী, সেই ঋণ পরিশোধ না হলে আমাদের বারবার করে জন্মগ্রহণ করতে হয় এই সংসারে। কি ছটা ঋণ? দেবর্ষি ভূতাপ্ত ঋণাং পিতৃণাং, এই ছটা ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত জগৎ প্রাণী জগতের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, নৃঋণ, পিতৃ ঋণ, এই ছয় ঋণের ঋণী হই আমরা এই সংসারে। এই ঋণ শোধ করতে আমাদের খুব কষ্টকর ব্যাপার। তা শাস্ত্র বলছে একটা উপায় আছে, তাহলে ঋণ শোধ হয়, সব ঋণ শোধ হয়ে যায়। বলে কি? সর্বাত্মনা যৎ শরণং শরণ্যং গতো মুকুন্দম পরিহিত্য কর্তম, ভগবান মুকুন্দের উপাসনা যদি করি, তার আরাধনা করতে যদি শিক্ষা করি, তাহলে সব ঋণ কেটে যায়, আর তাহলে ঋণ থেকেই যাবে, এবং সেই ঋণের ফলেতে বারবার করে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, পাপ পুণ্য, কর্ম কর্মফল, স্বর্গ নরক, এই করতে হবে। তো ভগবানকে যদি ডাকতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, তো ওই সাধন ভজনের প্রয়োজন আছে। কে তুমি কোথায় ছিলে, কি করিতে হেতা এলে, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, এসব চিন্তার বিষয়। ভক্তির দ্বারা সেই ভগবানকে লাভ করা যায়। ভগবত প্রেমই হলো আমাদের পরম প্রয়োজন। এই সম্বন্ধ বিধি প্রয়োজন তত্ত্ব নিখিল শাস্ত্রে বর্ণনা করেছেন, সনাতন ধর্মতত্ত্বের মধ্যে রয়েছে এগুলো। আমরা ভগবানকে মানব, কেন মানব, কি জন্য মানি, সব উত্তরই শাস্ত্রে দেওয়া আছে। আলোচনার অভাব, সেই পরিবেশের অভাব আজ, তার জন্যে পরস্পরের ভুল বোঝা উচিত। সেই যে প্রেমময় ভগবান, তিনি তার ভক্তকে কিরকম দয়া করেন, স্নেহ করেন, ভুরি ভুরি প্রমাণ শাস্ত্রে রয়েছে। আপনারা সেগুলো আলোচনা করছেন, আরো ভালোভাবে যদি আলোচনা করেন, সেই পরিবেশটা আসার দরকার আছে। নিরীশ্বর শিক্ষা আমাদের সব শেষ করে দিয়েছে। যদি বলেন এই নাস্তিক্যবাদ এসেছে কোথা থেকে, নিরীশ্বরবাদ, নিরীশ্বর শিক্ষা, গডলেস এডুকেশন। সরকার আজ ভয় পাচ্ছেন, বিদ্যালয়ে শিক্ষা আয়তনে তারা আজ নীতি আদর্শের কথা বলতে ভয় পাচ্ছেন। ধর্মকথা মানে কি? ধর্মকথা মানে হলো নীতি আদর্শের মূল্যায়ন। ভয় কি আছে? কিন্তু আজ এমনই বিভীষিকা, সরকার অ্যানাউন্স করেছেন কি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। অর্থ কি করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন, আমার এখানে বহু ধর্মের ব্যক্তি আছেন বসে আমার এই রাজ্যে, তারা ইররেসপেক্টিভ অফ কাস্ট এন্ড ক্রিড, তারা এখানে